বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 18 এপ্রিল, 5 বৈশাখ এবং ফার্সি 29 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের পরমাণু সমস্যা সমাধানে নতুন সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে ইরানের আলোচক দলের প্রধানের মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনা মহামারীর প্রভাবে নতুন করে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছেন বলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদন নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদাপ্রেমের অনন্য উৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে আজ পালিত হয়েছে সেনাবাহিনী দিবস, নতুন সাফল্য সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম প্রদর্শন। ইরানের সংসদ স্পিকার বলেছেন পারমাণবিক স্থাপনায় সন্ত্রাসী হামলার জবাব দেওয়া জরুরি এবং যথাসময়ে তা দেওয়া হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার, করোনায় আজও 102 জনের মৃত্যু। এবং করোনার মধ্যে বড় জনসভা না করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ সেনাবাহিনী দিবস পালিত হয়েছে, তবে করোনা মহামারীর কারণে খুবই সীমিত আকারে নানা কর্মসূচি পালন করা হয়। রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্যও তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। আজ যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দুটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান সৈয়দ আব্দুর রহিম মুসাভি। তেহরানের বাইরে বিভিন্ন প্রদেশের কেন্দ্রীয় শহরেও সীমিত আকারে সেনাবাহিনী দিবসের কর্মসূচি পালিত হয়েছে। কোনো কোনো শহরে সামরিক কুচকাওয়াজেরও আয়োজন করা হয়। ইরানে ফার্সি বছরের প্রথম মাসের 29 তারিখে সেনাবাহিনী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গতকাল এক বার্তায় সেনাবাহিনীর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার বাকের কালিবফ বলেছেন নাথানজ পারমাণবিক স্থাপনায় সন্ত্রাসী হামলার জবাব দেওয়া অত্যন্ত জরুরি এবং যথাসময়ে এর জবাব দেওয়া হবে। তিনি আজ সংসদ অধিবেশনে বলেন ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।
এর মধ্য দিয়ে শত্রুদের সামনে এটা প্রমাণিত হয়েছে যে ইরানে পরমাণু প্রযুক্তির শেকড় স্থানীয়ভাবে প্রথিত। অবিবেচনা প্রসূত কোনো পদক্ষেপ বা চাপের মাধ্যমে বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নয়ন থেকে ইরানিদের বিরত রাখা যাবে না বলে তিনি জানান। ইরানের সংসদ স্পিকার আরও বলেন, যেসব শত্রু ভিয়েনা আলোচনায় ইরানের অবস্থানকে দুর্বল করতে চেয়েছিল তাদের জবাব দিতেই 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। তিনি বলেন, শত্রুরা দেখেছে ইরান হুমকিকে সুযোগে পরিণত করতে জানে। নাথানজ পারমাণবিক কেন্দ্রে শত্রুদের নাশকতার পরপরই 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় ইরান। গতকাল আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA-র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, আমেরিকা যেহেতু ইরানের পরমাণু সমঝোতা থেকে আগে বেরিয়ে গেছে, কাজেই তাকেই আগে এই সমঝোতায় ফিরতে হবে। কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর এক টুইটার বার্তায় লিখেছেন, আমেরিকা যেহেতু এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে, তাই নৈতিকতার দায় থেকে তারই আগে এতে ফিরে আসা উচিত। এদিকে গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার উপায় নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনড্রিক মোরা এবং ইরান, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে মোরা এক টুইটার বার্তায় বলেন, বৈঠকে বড় দাগের বিষয়গুলোতে সব পক্ষ একমত হয়েছে। এখন কিছু ছোটখাটো বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, যা শিগগিরই বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে সমাধান করা সম্ভব। 2018 সালের মে মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরানও এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দিতে শুরু করে। বর্তমানে ইরান 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, পরমাণু সমঝোতায় যার সর্বোচ্চ মাত্রা ছিল 3.5। সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন মার্কিন সেনারা আবারও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্যকে হেলিকপ্টারে করে দেশটির পূর্বাঞ্চলের একটি তেলক্ষেত্রে পৌঁছে দিয়েছে। তুরস্কের দৈনিক সাবা পত্রিকা গতকাল তেলক্ষেত্র সূত্রের বরাত দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 60 জন মতো দায়েশ সন্ত্রাসীকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের হেলিকপ্টারে করে দেইরাজ্জোর প্রদেশের আল ওমর তেলক্ষেত্রে পৌঁছে দেওয়া হয়। 2014 সাল থেকে এই জোট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করে আসছে, তবে নানা সময়ে সন্ত্রাসীদের সহায়তা করা ছাড়া সিরিয়ায় সন্ত্রাসবিরোধী তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। সিরিয়ায় কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তারা দামেস্ক সরকারের কোনো অনুমতিও নেয়নি এই জোট। তুর্কি পত্রিকাটি বলেছে, দায়েশের এসব সন্ত্রাসীকে কুর্দি গেরিলা গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা YPG-র কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। YPG-র প্রতি মার্কিন সরকারের সমর্থন রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে আজ গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুর 12:30 দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুনুল হককে গ্রেপ্তারের বিষয়ে দুপুর 1:45 দিকে গণমাধ্যমের সাথে কথা বলেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, মামুনুলের বিরুদ্ধে পুলিশের উপরে পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্টার অফিসে হামলা এবং ভাঙচুর সহ অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছিল, তদন্তে তার সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর আজ তাকে মোহাম্মদপুর থানায় রাখা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। তার রিমান্ড চাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে 26 মার্চ বায়তুল মোকাররমে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এই খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররাও বিক্ষোভ মিছিল শুরু করেন। সেখানে পুলিশের গুলিতে 4 জন ছাত্রের মৃত্যু হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়, সেখানেও সংঘর্ষে একজনের মৃত্যু হয়। হামলা ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে 27 মার্চ বিক্ষোভ এবং পরদিন 28 মার্চ হরতাল পালন করে ইসলামী সংগঠনটি। পরে মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়। ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মামুনুল হককে গ্রেপ্তারের দাবি ওঠে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে টানা তৃতীয় দিনের মতো করোনা সংক্রমণে শতাধিক মানুষের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১০২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগের দুই দিন ১০১ জন করে মৃত্যুবরণ করেছিল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠনে প্রয়োজনীয় বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। একই সাথে সরকারকে করোনা মোকাবেলায় হিংসাবিদ্বেষ ত্যাগ করে সকলকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। করোনা মহামারীর মধ্যে বড় ধরনের কোনো জনসভা না করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি পশ্চিমবঙ্গে নিজের সব নির্বাচনী জনসভা স্থগিত করে এ আহ্বান জানান। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রচার কর্মসূচি বাতিল করলেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন, কোভিড পরিস্থিতির মধ্যে আমি পশ্চিমবঙ্গের সমস্ত সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে নাম না উল্লেখ করে অন্যান্য রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সব রাজনৈতিক নেতৃবৃন্দকেও অনুরোধ করব বর্তমান পরিস্থিতির কথা গভীরভাবে অনুধাবন করে বড় সমাবেশ থেকে বিরত থাকার। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে নোয়াপাড়া, বাদুড়িয়া, মালদহ সহ বেশ কয়েকটি আসনে সংযুক্ত মোর্চার হয়ে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল রাহুল গান্ধীর। রাজ্যে কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফ সমন্বিত সংযুক্ত মোর্চা যৌথভাবে নির্বাচনে লড়ছে। আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণ হবে। এই উপলক্ষে রাহুলের কয়েকটি জনসভায় উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস ইস্যুতে পরিবর্তিত পরিস্থিতিতে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে সমস্ত প্রচার কর্মসূচি বাতিল ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৬১৫০০টি নয়া সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সময়ে ১৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে একদিনে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড।
বলছিলেন আমাদের প্রতিনিধি। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বনগাঁয় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বিজেপি নেতৃত্বকে টার্গেট করে বলেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে মানুষকে ভোট দেওয়ানো যাবে না। আপনি এক জায়গায় ৪টে কেন, ১০টা কেন্দ্রীয় বাহিনী রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন কেন? এই যে আজকে এত মানুষ জমায়েত হয়েছে, আমার দেখে ভালো লাগার চেয়ে খারাপ লাগছে। কারণ আপনি ভাবুন, এর মধ্যে দুটো লোকের যদি করোনা হয়, যদি কেউ মাস্ক পরে থাকে ঠিক আছে, কিন্তু কত লোক মাস্ক পরেনি। প্রধানমন্ত্রী গতকাল আসানসোলে গিয়ে সভা দেখে বলেছেন, এত বড় সভা দেখে তার খুব ভালো লাগছে, এত লোক এসেছে, মানে মানুষের জীবনের কোনো দাম নেই। পাকিস্তানের লাহোরে পুলিশের অভিযানে অন্তত ৩ বিক্ষোভকারী নিহত ও বহু আহত হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত তেহরিকে লাভবাইক পাকিস্তান বা টিএলপির বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে আজ অভিযানে নামে দেশটির পুলিশ। পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা তাদের এক উচ্চপদস্থ কর্মকর্তা সহ ৫ পুলিশকে জিম্মি করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য আহত হয়েছেন। ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর সম্প্রতি টিএলপিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। গত কয়েক মাসে বিক্ষোভের জেরে কয়েকজন পুলিশ সদস্যও নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে দলটির বেশ কিছু কর্মী লাহোরের একটি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রতিবাদ দেখে আসছিল। আজকের ঘটনা প্রসঙ্গে টিএলপির মুখপাত্র শফিক আমিনী এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, স্থানীয় সময় সকাল 8টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতিমখানা চক এলাকায় হঠাৎ তাদের কর্মীদের ওপর আক্রমণ করে। ফ্রান্সে গত বছর ইসলাম বিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে মাঝে মধ্যেই বিক্ষোভ করে আসছে টিএলপি, এতে সহিংসতার ঘটনাও ঘটেছে। আফগানিস্তানে দখলদার মার্কিন সামরিক বাহিনীর 20 বছরের যুদ্ধে খরচ হয়েছে $2.24 trillion। নতুন করে গবেষণা রিপোর্টে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেও এই খরচ বাড়তে থাকবে। গত শুক্রবার আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এই গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 kHz এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 kHz। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পরমাণু সমস্যা সমাধানে নতুন সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির আলোচক দলের প্রধান সাইয়েদ আব্বাস আরাকচি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, তেহরান যদি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলে তাহলে ওয়াশিংটনও এ চুক্তিতে ফেরত আসবে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও দেশটির আলোচক দলের প্রধান সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, সমস্যা সমাধানে নতুন সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা চাই আলোচনা ক্ষয়িষ্ণু বা অর্থহীন ও দীর্ঘায়িত যেন না হয়। ভিয়েনায় যৌথ কমিশনের কয়েক দফা বৈঠকের পর ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতার সঠিকভাবে বাস্তবায়নের বিষয়টি দেখভাল করার জন্য দুটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে, যাতে পরমাণু সমঝোতার ভবিষ্যৎ স্পষ্ট করা যায়। যদিও যুক্তরাষ্ট্র এখন ইরানকে সর্বনিম্ন সুবিধা দেওয়ার বিনিময়ে, অর্থাৎ অতি সামান্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে, ইরানের কাছ থেকে পুরো সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সরকার নিষেধাজ্ঞার বিষয়ে তিনটি অপশনের কথা জানিয়েছে। এক, নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য; দুই, আলোচনাযোগ্য; ও তিন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অযোগ্য। তবে ওয়াশিংটনের কর্মকর্তারা ইরানের সঙ্গে যে কোনো সমঝোতায় পৌঁছার জন্য কেবলমাত্র প্রথমটির উপর জোর দিয়েছেন। গণমাধ্যমগুলো আরও বলছে, মার্কিন সরকার সব নিষেধাজ্ঞা একবারে তুলে নিতে চায় না এবং তেহরান যদি মার্কিন দাবি অনুযায়ী ছাড় দেয় তাহলেই কেবল নিষেধাজ্ঞা উঠে যাবে। ওয়াশিংটন হুমকি দিয়ে বলেছে, ইরান যদি সব নিষেধাজ্ঞা একবারে তুলে নেয়ার দাবিতে অটল থাকে তাহলে পরমাণু সংক্রান্ত আলোচনা অচল অবস্থার সম্মুখীন হবে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞাকে তিন ভাগে ভাগ করার মার্কিন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং সমস্ত নিষেধাজ্ঞা অবশ্যই একবারে প্রত্যাহার করে নিতে হবে। এ ব্যাপারে ইরানের অকাট্য নীতি হচ্ছে, পরমাণু সমঝোতার পর প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের সময় যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একবারে সব তুলে নিতে হবে। এরপর সত্যিকারভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার পরই ইরানও পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। তেহরান মনে করে, একবারে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মাধ্যমেই কেবল ভিয়েনা আলোচনা টিকিয়ে রাখা সম্ভব। বাস্তবতা হচ্ছে, বাইডেন প্রশাসনের ধারণা, কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নিয়ে কিংবা সীমিত কিছু সুবিধা দিয়ে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে ইরানকে রাজি করানো যাবে। কিন্তু ইরান পরমাণু কার্যক্রমকে তো সীমিত করেনি, বরং 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সর্বাত্মক লকডাউনের কবলে পড়ে কাজ হারিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষ করোনা সংক্রমণের আতঙ্কের চেয়েও বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা গেছে মোট শ্রমশক্তির 3% বেশি লোক কর্ম হারিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
চলমান করোনা মহামারীতে সর্বাত্মক লকডাউনে পড়ে দেশের শ্রমজীবী মানুষেরা করোনা সংক্রমণের আতঙ্কের চেয়েও আয় রোজগারবিহীন কষ্টকর পরিস্থিতিতে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বা বিলস এর যৌথ গবেষণায় জানা গেছে মোট শ্রমশক্তির 3% বেশি লোক কর্ম হারিয়েছেন। প্রায় 1.5 কোটি লোক মহামারীর প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন। অনেক প্রতিষ্ঠান করোনার ধাক্কা সামাল দিতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। শনিবার আয়োজিত এক ওয়েবিনারে সিপিডির গবেষণা বিষয়ক পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব তথ্য উপস্থাপন করেন। সিপিডির এই গবেষণায় উল্লেখ করা হয়েছে চাকুরি হারানোদের মধ্যে 6.7% শহরাঞ্চলে অপ্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত ছিলেন। 2021 সাল শেষ হতে হতেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সংখ্যক কর্মহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে সেন্টার ফর গ্লোবাল ওয়ার্কার্স রাইটস এর সভাপতি আবুল হোসাইন রেডিও তেহরানের কাছে করোনা আর লকডাউনে পর্যুদস্ত বেকার ও অসহায় দিন মজুরদের দুরবস্থার কথা তুলে ধরেন।
প্রথমত একদিকে রোজা আর একদিকে করোনা, এই 2 মিলিয়ে শ্রমিকরা খুব ভালো নেই। বিশেষ করে প্রথম ঢেউতে করোনার সময় যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারেনি, এর মধ্যে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এটা মরার উপর খাড়ার ঘাড় মতো। এই করোনার সময় শ্রমিকরা ব্যাপক হারে চাকরিচ্যুত ঘটছে, বিশেষ করে ছোট কারখানা গুলো বন্ধ করে দিয়েছেন, ফলে এতে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা খুবই দুরবস্থায় রয়েছেন। বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কার, স্ট্রিট ভেন্ডার্স, হোম বেসড ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, এরা খুবই খারাপ অবস্থায় আছে, কারণ এদের কারোই কাজ নেই।
তিনি বেকার, দিনমজুর ও অসহায় মানুষ বিশেষ করে শহুরে গরিবদের এই রমজানে রাজনৈতিক পক্ষপাতমুক্ত বিশেষ সাহায্য প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। করোনায় বাংলাদেশের নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছেন। এছাড়া বিশ্বব্যাংকের এক গবেষণায় বলা হয়েছে মানুষের আয় কমেছে 37%।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের বসন্ত রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক আলোচনার পঞ্চম পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রোজা রাখার উদ্দেশ্য খোদাভীরু হওয়া। পবিত্র কোরআন থেকে আমরা জেনেছি যে খোদাভীরুকে হতে হবে অদৃশ্য বিশ্বাসী। খোদা, পরকাল, পরকালীন শাস্তি ও পরকালীন পুরস্কার এসবই অদৃশ্য। অতীতের নবী রাসুল এবং তাঁদের উপর নাজিল হওয়া ধর্মগ্রন্থ এসবই অদৃশ্য। প্রিয় নবী তথা আল্লাহর শেষ রাসুলকেও আমরা দেখিনি। এইসব বিষয়ে বিশ্বাস ও মৌখিক স্বীকৃতির পাশাপাশি কাজও করতে হবে। আর এক্ষেত্রে মুমিনের প্রধান কাজ হল নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়া বা আদায় করা ও নামাজ প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য রয়েছে। নামাজ প্রতিষ্ঠার অর্থ ব্যাপক। কোরআনে সবসময় নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। আমাদেরকে প্রত্যেক ইবাদত করতে হবে আল্লাহর ইচ্ছামতো, নিজের ইচ্ছামতো নয়। যেমন সফরে নামাজ সংক্ষিপ্তভাবে পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠার জন্য জামাতে নামাজ আদায় জরুরি। বিনা কারণে নামাজের জামাত ত্যাগ গ্রহণযোগ্য নয়। নামাজের মধ্যে অন্তর হতে হবে মহান আল্লাহর প্রতি একনিষ্ঠ ও প্রেমার্ত, বিনম্র, ভীতু, সন্ত্রস্ত।
পেটে যখন তীব্র ক্ষুধা, তখন মনোযোগ যাতে ঠিক থাকে সেজন্য নামাজের আগে খেয়ে নেওয়া উচিত। মন যখন প্রশান্ত ও আল্লাহ ছাড়া অন্য সব ভাবনামুক্ত, তখনই নামাজ শুরু করতে বলা হয়। যে নামাজের মধ্যে নামাজের হৃদয় আল্লাহর প্রতি মনোযোগী থাকে না, সে নামাজ গ্রহণ করা হয় না বলে হাদিস রয়েছে। নামাজের সময় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া অন্য সব কিছু ভুলে যেতেন। খোদার ভয় ও খোদাপ্রেম ছাড়া সে সময় মনে অন্য কিছু থাকত না। এ সময় তিনি যেন নিজের অতি আপনজনদেরও চিনতেন না। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহি সালাম যখন নামাজ পড়তেন, তখন তিনি যে আল্লাহ ছাড়া অন্য কিছু অনুভব করতেন না, তার প্রমাণ দেখা গেছে নামাজরত অবস্থায় তাঁর পা থেকে তীর খুলে নেয়ার ঘটনায়। নামাজরত অবস্থায় তাঁর পা থেকে তীর টেনে খোলা হলেও তিনি কিছুই টের পাননি। অথচ অন্য সময় ওই তীরে হাত দিলেও তিনি তীব্র ব্যথা অনুভব করতেন। নামাজের মধ্যে আমাদের মোবাইল ফোনে যদি কম্পন বা ভাইব্রেশনও সৃষ্টি হয়, আমাদের মন আল্লাহর দিক থেকে উড়ে যায় অন্যদিকে। না জানি ব্যবসার ক্ষতি হল বা কোনো দুঃসংবাদ আসল। নামাজে মনোযোগ না থাকার অন্যতম কারণ হল ধর্মীয় বিশ্বাস ও আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান কম থাকা বা না থাকা।
পবিত্র কোরআনে বলা হয়েছে সেসব মুমিন বা বিশ্বাসীরাই সফল যারা নামাজের মধ্যে আল্লাহর প্রতি ভীতু সন্ত্রস্ত থাকে। এখানে খাশিউন শব্দটি যা খুশ থেকে এসেছে, তার অর্থ ভয় হলেও আরবি খৌফ বা ভয় শব্দের চেয়ে ভিন্ন মাত্রাযুক্ত। খৌফ হচ্ছে অচেনা বস্তু বা বিষয় সম্পর্কে ভয়। আল্লাহ চান নামাজি যেন আল্লাহর পরিচয় জেনেই আল্লাহকে ভয় করেন। আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহর বিখ্যাত 99 নাম বা আসমাউল হোসনার ব্যাখ্যা জানা যেতে পারে এবং দোয়ায়ে জওশন কবিরও পড়া যেতে পারে ব্যাখ্যাসহ। দোয়ায়ে জওশন কবিরে মহান আল্লাহকে এক অজস্র পরিচয়ে স্মরণ করা হয়েছে। নামাজ কবুল হল কি না তা বোঝার উপায় হল সুরা আনকবুতের এ আয়াত, যেখানে বলা হয়েছে নামাজ কায়েম বা প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ মন্দ বা অন্যায় কর্ম ও অশালীনতা থেকে রক্ষা করে। একজন প্রকৃত নামাজি গিবাত বা কোনো হারাম কাজ করতে পারবেন না। অথচ অনেক নামাজি নামাজ শেষ হওয়ার পরই এ ধরনের মন্দ কাজের চর্চা শুরু করেন। এ ধরনের নামাজ যে কবুল হয়নি তা স্পষ্ট।
ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম বলেছেন, তোমার নামাজ কবুল হয়েছে কিনা তা পরীক্ষার উপায় হল নামাজের পর তুমি কোনো হারাম কাজ করছো কিনা। যদি দেখো যে করেছো,
তার মানে তোমার নামাজ কবুল হয়নি। একই বিষয়ে রোজা ও হজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ প্রকৃত নামাজির নামাজ ও রোজাদারের রোজা ও হাজির হজ তাকে অবশ্যই অন্যায় মন্দ কাজ ও অশালীনতা থেকে দূরে রাখবে। নামাজ প্রতিষ্ঠার আরেকটি বড় শর্ত হল নামাজে যা বলছি তার অর্থ নিজেই বুঝতে হবে, তা না হলে বিষয়টি হবে খুবই লজ্জাজনক। নামাজের সময়ও নামাজ কায়েমের একটি গুরুত্বপূর্ণ দিক। অনেকেই নিজের ব্যক্তিগত সব কাজ সেরে নামাজের ওয়াক্ত শেষ হওয়ার কয়েক মিনিট আগে নামাজ শুরু করেন, অথচ প্রকৃত নামাজের উচিত আজানের পরপরই অন্য সব কাজের আগে নামাজ সম্পন্ন করা এবং তাড়াহুড়ো করে নামাজ সম্পন্ন না করা।
নামাজের সময় অন্য কাজের প্রতি মনোযোগ রাখা অনুচিত, তাই বলা হয় নামাজকে বলো না আমার অন্য কাজ আছে, বরং অন্য কাজকে বলো আমার নামাজ আছে। তাড়াহুড়ো করে বা কোনো রকম দায়সারা গোছের যেন না হয় আমাদের নামাজ। আমাদের নামাজ যখন শুদ্ধ হবে তখন জীবনের অন্য সব দিকও শুদ্ধ হবে, এবং তখনই আমরা হতে পারব প্রকৃত খোদাফিরু ও প্রকৃত রোজাদার। এবারে শোনা যাক অর্থসহ পঞ্চম রমজানের দোয়া।
হে আল্লাহ, এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে সামিল করো তোমার সৎ অনুগত বান্দাদের মধ্যে। হে আল্লাহ, মেহরবানি করে আমাকে তোমার নৈকট্য লাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করো, হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 18 এপ্রিল রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার, যুগান্তর। মামুনুলের ঘটনায় সোনারগাঁওয়ের কাউন্সিলর আটক, মানব জমিন। করোনায় দেশে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে, সিপিডি ইত্তেফাক। হাজার শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সমকাল। হালুয়া রুটির গণতন্ত্র জনগণ এখন আর চায় না কাদের, প্রথম আলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকারীদের কড়া শাস্তি দাবি করলেন ইমরান খান, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। 5 দফায় 122 আসনে বিজেপির জয় নিশ্চিত আত্মবিশ্বাসী অমিত শাহ, সংবাদ প্রতিদিন। আজকালের শিরোনাম, পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। গণশক্তি লিখেছে, ফের তথ্য গোপন সরকারের। বাংলায় করোনা ঝড়, স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকা। এই সময়ে
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার। দৈনিক ইত্তেফাক, যুগান্তর ও প্রথম আলো সহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে, হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার দুপুর একটার দিকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম জানান, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা ও ঢাকার মতিঝিল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মানব জমিনের খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ঘেরাও ও দলের নেতাকর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাত 12:30 দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক আহমেদ তপন সোনারগাঁও পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এদিকে হেফাজত নেতা জুনায়েদ জালালকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় 2 মামলা, আসামি 3,500। এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। 2 মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় 3,500 জনকে। গতকাল শনিবার রাতে বাঁশখালী থানায় পুলিশ বাদী হয়ে মামলা 2টি দায়ের করে। গতকাল সকালে বাঁশখালীর গন্ডামারায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে 5 শ্রমিক নিহত হন। আহত হন 3 পুলিশ সহ অন্তত 30 জন। 5 তারিখের মধ্যে বেতন পরিশোধ, পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা 10 ঘণ্টা থেকে কমিয়ে 8 ঘণ্টা করা, শুক্রবার 8 ঘণ্টা থেকে কমিয়ে 4 ঘণ্টা করা সহ নানা দাবিতে বিক্ষোভ করেন বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের শ্রমিকেরা। গতকাল ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্যের পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
করোনায় দেশে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে, সিপিডি ইত্তেফাকের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশে নতুন করে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছেন আর চাকরি বা কাজ হারিয়েছেন দেশের মোট শ্রমশক্তির 3% বেশি মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, অনেক প্রতিষ্ঠান করোনার ধাক্কা সামাল দিতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। শহর এলাকায় অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে এমন 100 জনের মধ্যে চাকরি হারানোর ঝুঁকির মধ্যে আছে 69 জন।
করোনাকালে শিশুর বেড়ে ওঠা, বিশেষজ্ঞ অভিমত শিরোনামের একটি খবরে দৈনিক যুগান্তর লিখেছে, মনোদৈহিক সংকটে ঘরবন্দি শিশু, প্রাক প্রাথমিক স্তর থেকে 10ম শ্রেণী পর্যন্ত সারা দেশে প্রায় 2.5 কোটি শিক্ষার্থী। এছাড়া উচ্চ মাধ্যমিক স্তরে লেখাপড়া করছে প্রায় 44 লাখ শিক্ষার্থী। করোনায় অধিকাংশই ঘরবন্দি, 13 মাস ধরে ঘরের বাইরে যেতে পারছে না তারা। অনেক অভিভাবক সন্তানকে খেলার মাঠেও যেতে দিচ্ছেন না। এসব শিক্ষার্থীর লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি তার সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক সহ বিভিন্ন ধরনের বিকাশ থমকে যাওয়ার উপক্রম হয়েছে। এর প্রভাবে দেখা দিতে পারে মনোদৈহিক সংকট। এমন পরিস্থিতিতে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক মাহমুদুর রহমান বলেছেন, শারীরিক এবং মানসিক সুস্থ রাখার ব্যাপারেও অগ্রাধিকার দিতে হবে। অধ্যাপক এম তারিক হাসান বলেছেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা করা জরুরি, শিক্ষকদের পাঠাতে হবে শিক্ষার্থীদের কাছে। কথা বলেছেন অধ্যক্ষ জহুরা বেগম।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পাঁচ দফায় ১২২ আসনে বিজেপির জয় নিশ্চিত বললেন অমিত শাহ। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজ্যে পাঁচ দফা নির্বাচন শেষ, এখনও বাকি তিন দফা ভোট, তার আগেই শতাধিক আসনে জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। রোববার উত্তর পূর্বস্থলীর জামালপুর ময়দান থেকে এমনই দাবি করলেন বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ। সভার শুরু থেকে আক্রমণাত্মক মেজাজেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের শাসক দলের সমালোচনা করে শাহ বলেন, বাংলা সরকার নতুন মডেল চালু করেছে, বোমা গুলি বন্দুকের জোরে সরকার চলছে, কিন্তু এই মডেল চলবে না, বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে। আর দিলীপ ঘোষের মন্তব্য, যেরকম চেয়েছি সেভাবেই ভোট হচ্ছে, ২০০ আসন পেয়ে যাব।
পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মমতা, সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কোনো বিশেষ পরিবার নয়, সবসময় সমস্ত মতুয়াদের জন্যই কাজ করবেন। বর্তমান করোনা পরিস্থিতির জন্য দোষারোপ করলেন প্রধানমন্ত্রীকে। মোদী শাহকে উদ্দেশ্য করে মমতা বললেন, প্রতিদিন দেশে লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, দেশের মানুষের কথা না ভেবে ওরা বাংলা দখল করতে ব্যস্ত। তৃণমূল সুপ্রিমোর কথায়, বড়মা আমাকে বেশ কয়েকটি চিঠি লিখেছেন, তার অবর্তমানে মতুয়াদের দেখে রাখার কথা বলেছিলেন, সেই কথা আমি রাখব।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার দশম পর্বে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শিশুরা পবিত্র মানবীয় প্রকৃতি নিয়ে জন্ম নেয়, তাকে সঠিক পথে রাখতে ও সুশিক্ষা দিতে হলে মা বাবা এবং শিক্ষকদেরকে হতে হবে দূরদর্শী, সচেতন, দক্ষ ও সৎ। উৎসাহ দেওয়াটা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কোনো ভালো কাজের ব্যাপারে উৎসাহ ও স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা মানব প্রকৃতির এক স্বাভাবিক দিক। যথাসময়ে ও পরিকল্পিতভাবে কোনো বিষয়ে উৎসাহ দেওয়াটা শিশুর মনে গভীর প্রভাব ফেলে এবং তা অনেকটা অলৌকিক প্রভাবের মতো কাজ করে। ডক্টর জেমস ডবসনের মতে, শিশুদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এবং তাদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলতে কোনো বিষয়ে আগ্রহী করা ও উৎসাহ দেওয়াটা সবচেয়ে কার্যকর কৌশলগুলোর অন্যতম। শিশুরা নিজ থেকেই দায়িত্বশীল হতে চায় না, তাদেরকে দায়িত্বশীল করা বাবা মায়েরই দায়িত্ব।
কোনো শিশু যখন নানা খেলনা নিয়ে তার খেলাধুলা শেষ হওয়ার পর খেলনাগুলো গুছিয়ে রাখে, তখন তাকে যদি একটি মিষ্টি হাসি দিয়ে বলা হয়, সাব্বাস, তুমি কত সুবোধ, বুদ্ধিমান ও সুশৃঙ্খল, অথবা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার মা তাকে আদর করেন, কিংবা তাকে যদি একটা উপহার দেন তাহলে পরবর্তী দিনগুলোতেও সে এই একই কাজ করবে। অন্য কথায় শিশুরা কোনো ভালো কাজের জন্য উৎসাহ পেলে তারা ওই কাজ নিয়মিত করবে দায়িত্বপূর্ণ বৈধ কাজ হিসেবে এবং তা তাদের অভ্যাসে পরিণত হবে। যে কোনো মানুষই অন্য মানুষের সুদৃষ্টি পেতে চায়, তারা ভালো কাজের জন্য অন্যদের কাছে কৃতজ্ঞতা পাওয়ারও আশা করেন। অন্যরা যখন বলবে যে একটা খুব ভালো বড় কাজ করলেন, তখন আমরা সন্তুষ্ট হই এবং অপেক্ষাকৃত বেশি তৃপ্তি অনুভব করি। ফলে আমরা আবারও এ ধরনের ভালো কাজ করার এবং ভালো আচরণ করার উৎসাহ পাব। প্রশংসা করে উৎসাহ দেওয়া শিশুদের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। আসলে উৎসাহ পাওয়াটা মানুষের এক স্বাভাবিক চাহিদা।
আধুনিক যুগের মনস্তাত্ত্বিক ও গবেষকরা উৎসাহ প্রদানের বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে থাকেন এবং শিশুদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এ বিষয়কে এক কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করেন। শিশুরা একবার কোনো ভালো কাজের জন্য বাবা মা এবং বড়দের কাছে বাহবা পেলে ও পুরস্কার পেলে তারা ভবিষ্যতে বারবার এ ব্যাপক মাত্রায় একই ধরনের ভালো কাজ করতে আগ্রহী হবে। উৎসাহ দেয়া ও প্রেরণা যোগানো শিশুদের মধ্যে আত্মবিশ্বাসকেও সবল করে। আত্মবিশ্বাসী শিশু এমন কোনো কাজ করবে না যা আশেপাশের সবার কাছ থেকে নিন্দা করাবে। উৎসাহ পাওয়ার বিষয়টি শিশুর মনে এমন আনন্দ যোগায় ও ভালো স্মৃতি হয়ে বিরাজ করে যে সে উৎসাহদাতাদের নিজের খুব আপন মনে করে এবং উৎসাহ পাওয়ার সুবাদে সে বাবা মায়ের প্রতি অনেক বেশি অনুরাগী হয়ে পড়ে। ফলে বাবা মায়ের পরামর্শ ও উপদেশগুলোকে সে খুব সহজেই গ্রহণ করে আর এভাবে উৎসাহ ও অনুপ্রেরণা শিশুরা নানা ধরনের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।
ভালো কাজের ব্যাপারে শিশুকে উৎসাহ দেওয়ার সময় লক্ষ্য রাখা দরকার যে উৎসাহ প্রদান যেন বাস্তব ধরনের হয়। উৎসাহের ভাষা ও বক্তব্য যেন অতিরঞ্জিত না হয়। শিশুর ভালো আচরণ ও ভালো কাজের প্রতিদান হিসেবে তাকে বস্তুগত কিছু উপহার দেয়াটাও উৎসাহ যোগানোর অন্যতম কার্যকর পন্থা। শিশু সারাদিনে যেসব ভালো কাজ বা আচরণ করেছে সেগুলো লক্ষ্য করে নোট করে নিতে পারেন বাবা মা। এরপর দিন শেষে সেই সব ভালো কাজ ও আচরণের কথা তুলে ধরে তাকে উৎসাহ দেওয়া যেতে পারে। ফলে শিশু নিজের সম্পর্কে খুব ভালো অনুভূতি অর্জন করবে। শিশুদের উৎসাহ দেওয়ার জন্য খুব স্নেহপ্রবণ হওয়া, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা, মাথায় আদর করে হাত বুলানো, জড়িয়ে ধরে আদর করা বা কোলে নেয়া, এসবই খুব কার্যকর পন্থা। শিশুদের বয়স অনুযায়ী তাদেরকে কখনো কথা দিয়ে বা কথা ছাড়াও অন্যভাবে স্নেহ দেখিয়ে উৎসাহ দেওয়া উচিত। শিশুদের চরিত্র ও আচরণ বদলে দেওয়ার ক্ষেত্রে এসবই খুব কার্যকর প্রভাব রাখে।
উৎসাহ দিয়ে যে কোনো বিষয়ে শিশুদের আগ্রহকে দমিয়ে ফেলাও সম্ভব। যেমন কোনো এক স্কুলে ছুটির পর শিশুরা কোমল পানীয়ের পরিত্যক্ত পাত্রগুলোকে মানুষের ঘরবাড়ির দেয়ালের দিকে ও দরজার দিকে লাথি মেরে সেসবের সৃষ্ট শব্দ শুনে আনন্দ পেত। সেখানকার এক বৃদ্ধ ব্যক্তি এতে খুবই বিরক্ত হতেন। তিনি এই অশান্তি থেকে রক্ষা পেতে একদিন ওই শিশুদের ডেকে বললেন, তোমাদের এ কাজে আমার খুব ভালো লাগছে, এই কাজের কারণে তোমাদেরকে আগামীকাল থেকে $10 দেব। পরদিন ওই শিশুরা স্কুল ছুটির পর ওই কাজ অনেক বেশি মাত্রায় করল। কয়েকদিন না যেতেই তাদের এ কাজের পারিশ্রমিক কমাতে লাগলেন ওই বৃদ্ধ ব্যক্তি। অবশেষে একদিন ওই কাজের জন্য কেবল $1 করে পুরস্কার দিলেন। $1 তাদের কাছে খুব তুচ্ছ মনে হল, ফলে তারা ওই কাজ করা পুরোপুরি ছেড়ে দিল। অথচ আগে তারা বিনা পুরস্কার বা পারিশ্রমিকেই ওই কাজ করতে আনন্দ পেত। এ কাহিনীর শিক্ষা হল, মাঝে মাঝে শিশুদেরকে তাদের পছন্দের কাজ বেশি মাত্রায় করতে উৎসাহ দিতে হয়, আর একসময় তারা সীমিত মাত্রার উৎসাহের কারণে বা উৎসাহের অভাবে ওই কাজ বর্জন করবে।
উৎসাহ শিশুর ব্যক্তিত্ব গড়ে তোলে। ভালো কাজের কারণে প্রশংসাসূচক সাধারণ এক বাক্য শিশুকে ওই কাজের প্রতি অনেক বেশি আগ্রহী করে তোলে, আর প্রশংসা না পেলে তার উল্টোটা ঘটে। যেমন, না বলা সত্ত্বেও বিছানা পরিপাটি করে রেখেছ, সাব্বাস, বা ব্যাপারটা খুবই ভালো কাজ হয়েছে। এ ধরনের উৎসাহব্যঞ্জক কথা শিশুকে আরও সুন্দর আচরণ প্রদর্শনে আগ্রহী করবে। তবে উৎসাহ প্রদানের অতি বেশি ব্যবহার বিপজ্জনক। এমনটি হলে দেখা যাবে শিশু পুরস্কার দেওয়া ছাড়া বা উৎসাহ দেওয়া ছাড়া কোনো ইতিবাচক বা ভালো কাজই করতে চাচ্ছে না। ইমাম হাসান মুস্তাফা আলাইহিসসালাম নিজ সন্তান ও ভাতিজাদের উৎসাহ দিতে গিয়ে বলতেন, তোমরা যারা আজকের শিশু তারা আগামী দিনে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হবে বলে আশা করছি, তাই জ্ঞান অর্জনের জন্য পরিশ্রমী হও। উৎসাহ দেওয়া ও অনুপ্রেরণা যোগানোর বিষয়টি বর্তমান যুগে শিক্ষণের অন্যতম প্রধান ও কার্যকর পন্থা হিসেবে গোটা বিশ্বেই স্বীকৃত। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে আজ পালিত হয়েছে সেনাবাহিনী দিবস, নতুন সাফল্য সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম প্রদর্শন। ইরানের সংসদ স্পিকার বলেছেন, পারমাণবিক স্থাপনায় সন্ত্রাসী হামলার জবাব দেওয়া জরুরি এবং যথাসময়ে তা দেওয়া হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেপ্তার, করোনায় আরও 102 জনের মৃত্যু। এবং করোনার মধ্যে বড় জনসভা না করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।